শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইঞ্জিল শরীফ অধ্যয়নে আমরা দেখেছি যে ঈসা তার জন্মের দিক থেকে, চরিত্রর দিক থেকে এবং কাজের দিক থেকে অনন্য ছিলেন। আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে ঈসা শিক্ষার দিক থেকেও অনন্য ছিলেন, কারণ কারো কথা তার মতো স্পষ্ট এবং গভীর ছিল না। যারা তার কথা শুনত তারা অবাক হয়ে যেত, কারণ তিনি অধিকারের সাথে শিক্ষা দিতেন যা তাদের ইমাম এবং শরীয়তের ওস্তাদেরা দিতে পারত না। ধর্মীয় নেতাদের অনেক বাক্যের চেয়ে ঈসার অল্প বাক্য অনেক মূল্যবান ছিল, যার কারণে বেশিরভাগ ইহুদি নেতারা ঈসার উপর সন্তুষ্ট ছিল না। ঈসার শিক্ষা শুধুমাত্র তাদের সংস্কৃতির বাইরে ছিল না, কিন্তু তাদের ভণ্ডতা সবার সম্মুখে প্রকাশ পেয়েছিল। আমাদের গত অধ্যায়ে আমরা ঈসার বক্তব্য শুনেছি, যা তিনি পর্বতে তার সাহাবিদের কাছে বলেছিলেন। তার বাক্য সংক্ষেপে চার শব্দে বলা যায়। সেই চার শব্দ হল ভণ্ডদের মতো হইও না। ভণ্ডতা হচ্ছে আল্লাহর চোখে জঘন্য এবং মানুষের জন্য ধ্বংসাত্মক, যার কারণে ঈসা লোকদের বলেছিলেন ভণ্ডদের মতো হইও না। আপনি জানেন ভণ্ড হওয়ার অর্থ কী? যদি কোনো লোক উপর থেকে এক ধরনের চরিত্রের ভান করে কিন্তু তার দিলে থাকে অন্য কিছু, তাকে বলা হয় ভণ্ড। ঈসা বলেছেন ভণ্ডরা হচ্ছে চুনকাম করা কবরের মতো, বাইরের দিকটা খুব সুন্দর এবং ভিতরটা ময়লায় ভরা। কেউ আল্লাহকে ঠকাতে পারে না। আল্লাহর কালাম বলে,
সৃষ্টির কোনো কিছুই আল্লাহর কাছে লুকানো নেই। যার কাছে আমাদের হিসাব দিতে হবে তার চোখের সামনে সব কিছুই খোলা এবং প্রকাশিত।
ঈসা মানুষের দিল জানতেন। তিনি ধর্মীয় নেতা, ফরিসি এবং শরীয়তের ওস্তাদদের মধ্যে ভণ্ডতা দেখেছিলেন। বাহির থেকে তারা প্রবল উদ্দীপনার সাথে মুনাজাত করত, রোজা রাখত এবং খয়রাত দিত, কিন্তু দিলে আসলে তারা আল্লাহকে এবং তার কালামকে মহব্বত করত না। ফলে তাদের সমস্ত ধার্মিকতার কাজ এবং ধর্মীয় অনুষ্ঠান মূল্যহীন হয়ে উঠেছিল। এইভাবে ঈসা তার সাহাবিদের এই বলে শিক্ষা দিয়েছিলেন,
তোমরা যখন মোনাজাত করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য মজলিশখানায় ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোনাজাত করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। এই জন্য যখন তুমি গরিবদের কিছু দাও তখন ভণ্ডদের মতো করো না। তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য মজলিশখানায় এবং পথে পথে ঢাকঢোল বাজিয়ে ভিক্ষা দেয়। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। তোমরা যখন রোজা রাখো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে রোজা রাখছে তা লোকদের দেখাবার জন্য তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। ভণ্ডদের মতো হইও না। আমি তোমাদের বলছি, আলেম ও ফরিসিদের ধার্মিকতার চেয়ে তোমাদের যদি বেশি কিছু না থাকে তবে তোমরা কোনো মতেই বেহেস্তি রাজ্যে ঢুকতে পারবে না। ধন্য তারা যারা দিলে নিজেদের গরিব মনে করে, কারণ বেহেস্তি রাজ্য তাদেরই। ধন্য তারা যারা মনে প্রাণে আল্লাহর ইচ্ছামতো চলতে চায়, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। ধন্য তারা যাদের দিল খাঁটি, কারণ তারা আল্লাহকে দেখতে পাবে। এই জন্য বলি, তোমাদের বেহেস্তি পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও। সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া। অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে, কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু, খুব কম লোকই তা খুঁজে পায়।
এইভাবে প্রভু ঈসা লোকদের উৎসাহ দিয়েছিলেন যেন সরু পথটি বেছে নেয় যা অনন্তকালীন জীবনের দিকে নিয়ে যাবে। আপনি কি লক্ষ্য করেছেন ঈসা নাজাতের কোন পথের কথা বলেছে? এটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহকে দেখতে এবং আল্লাহর উপস্থিতিতে চিরকালের জন্য থাকার জন্য একজনকে কেমন হতে হবে? ঈসা এই সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন, অবশ্যই তোমাকে একটি নিখুঁত এবং একটি খাঁটি দিলের অধিকারী হতে হবে। কিন্তু কিভাবে একজন আদম সন্তান, যে কিনা গুনাহ নিয়ে মাতৃগর্ভে এসেছে, তার একটি নিখুঁত এবং খাঁটি দিল থাকতে পারে? এমন কি কিছু আছে যা আল্লাহ দেখাতে চাচ্ছেন, যে বিষয়টির দ্বারা একজনের খারাপ দিল ভালো দিলে পরিণত হবে? না, মানুষ নিজের দ্বারা কখনো তার দিলকে পরিষ্কার করতে পারে না। একটি প্রবাদ বাক্য আছে, একটি কাঠের টুকরোকে অনেক সময় পানিতে ভিজিয়ে রাখলেই এটি কুমিরে পরিণত হবে না। একইভাবে আমরা আল্লাহর সম্মুখে নিজেদের খাঁটি দেখাতে কিছুই করতে পারি না। যাই হোক, আমাদের বাকিটুকু সময়ে আমরা দেখব যা মানুষের পক্ষে অসম্ভব তা আল্লাহর পক্ষে সম্ভব। এখন আমরা সুসমাচার থেকে দেখব কিভাবে নিকোদিম নামের একজন ধর্মীয় শাসক রাতের বেলা জেরুজালেম থেকে ঈসার সাথে দেখা করতে এসেছিলেন। ঈসা তাকে দেখিয়েছিলেন কিভাবে একজন গুনাহগার একটি খাঁটি দিল পেতে পারে এবং আল্লাহর চিরস্থায়ী উপহার গ্রহণ করতে পারে। আমরা ইয়োহন্না সুসমাচারের তৃতীয় অধ্যায় পড়েছি। কিতাব বলে,
ফরিসিদের মধ্যে নিকোদিম নামে ইহুদিদের একজন নেতা ছিলেন। একদিন রাতে তিনি ঈসার কাছে এসে বললেন, হুজুর, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে আল্লাহর কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব অলৌকিক কাজ করছেন আল্লাহর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। ঈসা নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ আল্লাহর রাজ্য দেখতে পায় না। তখন নিকোদিম তাকে বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? জবাবে ঈসা বললেন, আমি আপনাকে সত্যি বলছি, পানি এবং পাকরুহ থেকে জন্ম না হলে কেউই আল্লাহর রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর পাকরুহ থেকে যা জন্মে তা রুহ। আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়ার দরকার, এতে আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছা সেই দিকে বয়, আর আপনি তার শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসে এবং কোথায় বা যায় তা আপনি জানেন না। পাকরুহ থেকে যাদের জন্ম হয়েছে তাদেরও ঠিক সেই রকম হয়। নিকোদিম ঈসাকে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হতে পারে? তখন ঈসা তাকে বললেন, আপনি বনি ইসরায়েলের শিক্ষক হয়েও কি এইসব বোঝেন না? আপনাকে সত্যিই বলছি, আমরা যা জানি তাই বলি এবং যা দেখেছি সেই সম্বন্ধে সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদের কাছে দুনিয়াবী বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না, তখন বেহেস্তি বিষয়ে কথা বললে কেমন করে বিশ্বাস করবেন? যিনি বেহেস্তে থাকেন এবং বেহেস্ত থেকে নেমে এসেছেন, সেই ইবনে আদম ছাড়া আর কেউ বেহেস্তে ওঠেনি। মুসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি ইবনে আদমকেও উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ তার উপর ঈমান আনে সে অনন্ত জীবন পায়। আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমিন।
আসুন একটু চিন্তা করা যাক, প্রভু ঈসা সেই ধর্মীয় নেতা নিকোদিমের কাছে কি বলেছিলেন। অনন্ত জীবনের বিষয়ে এবং আল্লাহর কাছে থাকবার অধিকারের বিষয়ে ঈসা নিকোদিমকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ আল্লাহর রাজ্য দেখতে পায় না। আপনাকে অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে। নিকোদিম কি জানতেন নতুন করে জন্ম নেওয়ার অর্থ কি? না, যার কারণে ঈসা তাকে বলেছিলেন,
আপনি বনি ইসরায়েলদের শিক্ষক হয়েও কি এইসব বোঝেন না? মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পাকরুহ থেকে জন্মে তা রুহ। আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়ার দরকার, এতে আশ্চর্য হবেন না।
সংক্ষিপ্তভাবে বলতে গেলে ঈসা নিকোদিমকে বলেছিলেন, কেউ যদি আল্লাহকে দেখতে চায় এবং চিরকাল আল্লাহর উপস্থিতিতে থাকতে চায় তাহলে দ্বিতীয়বার জন্ম নিতে হবে। এর অর্থ এই না যে আপনাকে আবারও আপনার মায়ের গর্ভে যেতে হবে এবং নতুন করে জন্ম নিতে হবে দৈহিকভাবে। নূতন জন্মের অর্থ হচ্ছে আল্লাহর রূহ আপনাকে আবারও তৈরি করবেন, আপনার দিল পরিষ্কার করবেন এবং তার শক্তিতে আবারও নূতনীকৃত করবেন। আপনাকে অবশ্যই বেহেশত থেকে আসা শক্তিতে জন্ম নিতে হবে, যা ধর্মের বাহ্য অবস্থা থেকে একদম ভিন্ন। দিল থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। যারা আদমের থেকে জন্ম তারা গুনাহের স্বভাব বহন করে, যার কারণে আল্লাহর রাজ্যের অধিকারী হতে পারে না। আদমের সন্তানেরা তাদের দিলে বেড়ে ওঠা গুনাহ সরানোর ক্ষমতা রাখে না। যেমন করে একটি কাঠের টুকরোকে অনেক সময় পানিতে ভিজিয়ে রাখলেই তা কুমিরে পরিণত হবে না, তেমনি অনেক সময় ধরে ধর্মীয় অনুষ্ঠান করলে এবং ভালো কাজ করলেই তা একটি বদ দিলকে খাঁটি করতে পারে না। আল্লাহকে অবশ্যই আপনার দিলে কোনো কেরামতি করতে হবে এবং পুনঃ নূতনীকৃত করতে হবে, কারণ যা অক্ষয় তা নষ্ট করা যায় না। সংক্ষেপে বলা যায়, আপনার অবশ্যই নূতন জন্ম হতে হবে। এই বিষয়টি ঈসা ধর্মীয় শাসককে শিক্ষা দিয়েছিলেন, কিন্তু নিকোদিম এটি জটিল করে বুঝেছিল, যার কারণে তিনি ঈসাকে জিজ্ঞেস করেছিলেন, এটি কিভাবে হবে, কিভাবে আমার নূতন জন্ম হতে পারে, কিভাবে একটি নূতন এবং খাঁটি দিল পেতে পারি। ঈসা তাকে উত্তর করলেন,
মূসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি ইবনে আদমকেও উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ তার উপর ঈমান আনে সে অনন্ত জীবন পায়। আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
কিভাবে দোজকের বিচার হতে পলানো যায় এবং অনন্ত জীবন গ্রহণ করা যায় তা নিকোদিমকে দেখানোর জন্য ঈসা স্মরণ করিয়েছিলেন যে মূসার সময় মরুভূমিতে তাদের পূর্বপুরুষদের কি অবস্থা হয়েছিল। আমরা একবার তৌরাত শরীফে দেখেছি যে বনি ইসরায়েলরা আল্লাহ এবং মূসার বিরুদ্ধে অভিযোগ করেছিল, আর আল্লাহ তাদের মধ্যে বিষধর সাপ পাঠিয়ে দিয়েছিলেন যাতে অনেকে সাপের দংশনে মারা যায়। যাই হোক, ইসরায়েলের সন্তানরা অনুতাপ করার পর আল্লাহ মূসাকে হুকুম দিলেন যে একটি ব্রোঞ্জের সাপ তৈরি করে এবং এটিকে একটি লাঠির উপরে ঝুলিয়ে রাখে, যাতে লোকেরা এটির দিকে তাকিয়ে সুস্থ হতে পারে এবং মারা না যায়। এইভাবে ঈসা নিকোদিমকে বলেছিলেন, যেভাবে বনি ইসরায়েলের সন্তানরা ব্রোঞ্জের সাপের দিকে তাকিয়ে বেঁচে উঠেছিল, ঠিক সেইভাবে যারা আল্লাহর প্রতিষ্ঠিত নাজাতদাতার উপর ঈমান আনবে তারা চিরস্থায়ী শাস্তির হাত থেকে রক্ষা পাবে। আমরা সবাই সেই সকল বনি ইসরায়েলের সন্তানদের মতো যাদের সাপে দংশন করেছিল। শয়তান হচ্ছে সেই বিষধর সাপের মতো এবং গুনাহ হচ্ছে বিষের মতো যা মানুষকে ধ্বংস করে। শয়তান আদমের সকল সন্তানদের দংশন করেছে, আর গুনাহের বিষ চিরকালের জন্য দোজকে ধ্বংস করার কারণ, যদি না আল্লাহ কোনো ঔষধ পাঠান। আমরা নিজেকে আল্লাহর বিচার থেকে রক্ষা করতে পারব না, কারণ গুনাহের বেতন হচ্ছে মৃত্যু এবং দোজক। কিন্তু আল্লাহর প্রশংসা হোক যেভাবে আল্লাহ ইসরায়েলের সন্তানদের সাপের বিষের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিকারের ব্যবস্থা করেছেন, তেমনি তিনি আদম সন্তানদের গুনাহের বিষ থেকে রক্ষা করার জন্য প্রতিকারের ব্যবস্থা করেছেন। আপনি কি জানেন, আদম সন্তানদের গুনাহের পরিপূর্ণ দিলকে পুনরায় ঠিক করতে এবং নূতন করতে আল্লাহ কি পরিকল্পনা করেছেন? প্রভু ঈসা এই সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন, পবিত্র নাজাতদাতাকে গুনাহের শাস্তির ভার গ্রহণ করতে উপরে তোলা হবে। যারা তার উপর ঈমান আনবে তারা ধ্বংস হয় না কিন্তু অনন্ত জীবন পায়। কারা নাজাত পাবে? কিতাব এই সম্পর্কে কি বলে? কিতাব বলে,
যারা তার উপর ঈমান আনে তারা ধ্বংস হবে না।
কার উপর আমাদের অবশ্যই ঈমান আনতে হবে? আমাদের অবশ্যই আল্লাহর মনোনীত নাজাতদাতার উপর ঈমান আনতে হবে। আপনি কি তার উপর ঈমান এনেছেন? আপনি কি বিশ্বাস করেন? আল্লাহ চায় না যেন আপনি ধ্বংস হন, যার কারণে আপনাকে রক্ষা করার জন্য দুনিয়াতে নাজাতদাতা ঈসাকে আপনার গুনাহের ঋণ পরিশোধ করতে পাঠিয়েছেন। আমাদের গুনাহের সমস্যার জন্য আল্লাহর ঔষধ হচ্ছে ঈসা সলিবে জীবন দিয়েছেন। কিতাব বলে,
ঈসা মসীহের মধ্যে কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ আমাদের গুনাহ তার উপর তুলে দিয়ে তাকেই গুনাহের জায়গায় দাঁড় করালেন। যেন মসিহের সঙ্গে যুক্ত থাকবার দরুন আল্লাহর পবিত্রতা আমাদের পবিত্রতা হয়।
শ্রোতাবন্ধু, আল্লাহ পরিবর্তন হননি। যা প্রভু ঈসা 2000 বছর আগে নিকোদিমকে বলেছিলেন, তিনি এখনও আপনাকে একই কথা বলছেন। আল্লাহ আপনার দিলকে তার শক্তিতে পরিষ্কার করতে চান এবং আবারও নতুন করে তৈরি করতে চান। যাই হোক, আপনাকে অবশ্যই তার সুখবরে ঈমান আনতে হবে। আপনাকে অবশ্যই তার পাঠানো মসিহের উপর ঈমান আনতে হবে। আপনার ঈমান আনতে হবে যে নিষ্পাপ ঈসা আপনার গুনাহের ঋণ পরিশোধ করেছেন, আর এর মধ্যে দিয়ে যেন আপনি অনন্তকাল আল্লাহর উপস্থিতিতে থাকতে পারেন।
আপনার অবশ্যই নতুন জন্ম হতে হবে। নতুন করে জন্ম না হলে কেউ আল্লাহর রাজ্য দেখতে পায় না।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রোতাবন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আল্লাহর ইচ্ছায় ইঞ্জিল শরীফ থেকে আমরা একটি কাহিনী পড়ব, যেখানে ঈসা একজন মহিলার সাথে কথা বলেছিলেন যার 5 জন স্বামী ছিল। ঈসা মসিহের ঘোষণা সম্পর্কে আপনি যেভাবে চিন্তা করেন, সেভাবে আল্লাহ আপনাকে রহমত দান করুন।
আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়ার দরকার, এতে আশ্চর্য হবেন না। ধন্য তারা যাদের দিল খাঁটি, কারণ তারা আল্লাহকে দেখতে পাবে।